الله أكبر الله أكبر الله أكبر أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
হজরত ওমরের দরবারে জ্ঞানীদের বিশেষ করে কোরআনের জ্ঞান এবং ব্যুৎপত্তি যাদের ছিল তাদের বড় পদমর্যাদা ছিল, তা স্বল্প বয়স্ক যুবক হোক বা বালক হোক বা যে বয়স্করাই হোক হোক না কেন। বুখারীর একটি রওয়ায়ত রয়েছে, হযরত ইবনে আব্বাস বলেন, ওয়াইনা বিন হুসন বিন হুজাইফা মদিনা আসেন, তার ভাতিজা হুর বিন কায়েসের ঘরে যান। হুর বিন কায়েস তাদের অন্তর্ভুক্ত ছিলেন, যাদেরকে হযরত উমর নিজের কাছে বসাতেন। কারীরাও হযরত উমরের সান্নিধ্য পেতেন এবং তাকে পরামর্শ দিতেন, অর্থাৎ কোরআনের আলেমদের কথা বলা হচ্ছে। বয়স্ক হন বা যুবক হন না কেন, ওয়াইনা তার ভাতিজাকে বলেন যে হে ভাতিজা, এই আমিরের দৃষ্টিতে তুমি সম্মানিত, তাই তার কাছে যাওয়ার অনুমতি চাও আমার জন্য। হুর বিন কায়েস বলেন, আমি আপনার জন্য তার কাছে যাওয়ার অনুমতি নেব। হযরত ইবনে আব্বাস বলতেন যে হুর ওয়াইনার জন্য অনুমতি চান, আর হযরত উমর অনুমতি দেন। ওয়াইনা যখন তার কাছে আসেন, তিনি বলেন হে খাত্তাবের পুত্র, ব্যাপার কি? আল্লাহ তাআলার কসম, আপনি আমাদেরকে অনেক সম্পদও দেন না, আমাদের এবং আমাদের সম্পদের মাঝে ন্যায়ের ভিত্তিতে সিদ্ধান্ত করেন না। এটি শুনে হযরত উমর অসন্তুষ্ট হয়ে যান, আর কিছু বলতে যাচ্ছিলেন। হযরত উমরকে তখন বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, খুজিল আফওয়া ওয়া আমুর বিল উরফ ওয়া আরিজ আনিল জাহিলিন, অর্থাৎ হে নবী, সবসময় মার্জনা আর পন্থা অবলম্বন করো, ন্যায়সঙ্গত কথা বলো আর অজ্ঞদেরকে উপেক্ষা করো, এড়িয়ে চলো। ওয়াইনা অজ্ঞদেরই একজন। খোদা তালার কসম, হুর যখন তার সামনে এই আয়াত পাঠ করেন, হযরত উমর সেখানেই থেমে যান, আর কিছুই বলেননি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কিতাব শুনে বিরত থাকতেন। হযরত খলিফা মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু হযরত উমরের দরবার সংক্রান্ত একটি ঘটনা এইভাবে বর্ণনা করেন, হযরত উমরের দরবারে এক সম্পদশালী ব্যক্তি আসে, সে সেখানে 10 বছর বয়স্ক এক বালককে বসা দেখে এটি অপছন্দ করে, বলে যে এমন অসাধারণ দরবারে বালকদের কি কাজ। দৈবক্রমে হযরত উমর সে আমিরের কোনো আচরণ অসন্তুষ্ট হন, জাল্লাদকে ডাকা হয়, সেই বালক দাঁড়িয়ে যান এবং আয়াত ওয়াল কাজিমিনা আল গাইজ উচ্চস্বরে পড়েন, আর এরপর ওয়া আরিজ আনিল জাহিলিন পাঠ করেন এবং বলেন হাযা মিনাল জাহিলিন। হযরত উমরের চেহারা ফ্যাকাশে হয়ে যায় এবং তিনি নীরব হয়ে যান। তখন তার ভাই, অর্থাৎ সে ব্যক্তির ভাই যে কথা বলছিল, দেখে সে ব্যক্তির ভাই বলে যে দেখো, এই বালক তোমাকে রক্ষা করেছে যাকে তুমি তুচ্ছ জ্ঞান করতে। যাকে তুমি তুচ্ছ মনে করছিলে, বালকদের বা স্বল্প বয়স্ক শিশুদের কিভাবে তরবিয়ত করতেন এ সংক্রান্ত রওয়ায়েত হলো। ইউসুফ বিন ইয়াকুব বলেন, ইবনে শেহাব আমাকে এবং আমার ভাইকে এবং আমার চাচাতো ভাইকে যখন আমাদের বয়স কম ছিল বলেন, বালক হিসেবে নিজেদের তুচ্ছ মনে করো না, কেননা হযরত ওমর যখনই কোনো বিষয়ের সম্মুখীন হতেন তিনি বালকদের ডাকতেন এবং তাদের কাছেও পরামর্শ চাইতেন, কেননা তাদের বিবেক বুদ্ধি মেধাকে তিনি প্রখর করার ইচ্ছা রাখতেন, করতে চাইতেন। ওহদের যুদ্ধে যখন যুদ্ধের মোড় পাল্টে যায় আর মুসলমানদেরকে ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়, আবু সুফিয়ান তিনবার ডেকে বলে, হযরত ওমরের আত্মাভিমানের দৃষ্টান্ত এটি, সে ডেকে বলে তোমাদের মাঝে মোহাম্মদ আছেন কি? মহানবী সাহাবীদের উত্তর দিতে বারণ করেন। এরপর আবু সুফিয়ান তিনবার জিজ্ঞেস করে যে তোমাদের মাঝে আবু কাহাফার পুত্র আছে কি, আবু বকর আছে কি? এরপর তিনবার জিজ্ঞেস করে তাদের মাঝে ইবনে খাত্তাব আছে কি? এরপর সে তার সাথীদের কাছে ফিরে যায় এবং বলে যে এরা সবাই তো মারা গেছে। এটি শুনে হযরত ওমর নিজেদের নিয়ন্ত্রণ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং বলেন যে হে আল্লাহর শত্রু, খোদার কসম তুমি মিথ্যা বলেছ, যাদের নাম নিয়েছ তারা সবাই জীবিত আছেন, আর যে কথা তোমার জন্য অসহনীয় এমন অনেক বিষয় এখনো বাকি আছে। আবু সুফিয়ান বলে, এই যুদ্ধ বদরের যুদ্ধেরই প্রতিশোধ, যুদ্ধ তো একটা বালতি বা দোলকের মতো, কখনো এক পক্ষের জয় হয় কখনো ভিন্ন পক্ষের। বাইতুল মালের সম্পদের সুরক্ষা এবং তত্ত্বাবধানে কতটা সাবধান ছিলেন এই সংক্রান্ত রওয়ায়েত। যায়েদ বিন আসলাম বলেন, হযরত ওমর বিন খাত্তাব দুধ পান করেন, তার খুব পছন্দ হয়, কেউ দুধ দিয়েছে গ্লাসে, তিনি পান করেন এবং খুব পছন্দ হয়। তিনি সেই ব্যক্তিকে জিজ্ঞেস করেন, যে দুধ পান করে তাকে জিজ্ঞেস করেন, এই দুধ কোথেকে এসেছে? সে তাকে বলে, সে এক ঝর্ণার কাছে যায়, যে ঝর্ণার নামও সে উচ্চারণ করে, সেখানে মানুষ যাকাতের উঠকে পানি পান করাচ্ছিল, তারা আমার জন্য দুধ দোয়ে, আমি এই পানির পেয়ালায় ভরে নিয়ে আসি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার গলায় হাত ঢুকিয়ে বমি করে সেই দুধ ফেলে দেন এবং বলেন যে এটি যাকাতের সম্পদ, আমি তা ভক্ষণ করতে পারি না। বারা বিন মারওয়ার পুত্র বলেন যে একদিন হযরত ওমর ঘর থেকে বের হন, মেম্বারে চড়েন, তখন তিনি অসুস্থ ছিলেন, তার সেই অসুস্থতার দেরিখে ঔষধ পথ্য হিসাবে প্রস্তাব করা হয়, বাইতুল মালে মধুর বোতল ছিল। হযরত ওমর বলেন, আপনারা যদি অনুমতি দেন আমি তা নিতে পারি, নতুবা এটি আমার জন্য হারাম। তখন সবাই হযরত ওমরকে অনুমতি দেয়। বাইতুল মালের সুরক্ষার বিষয়ে কতটা সাবধান ছিলেন এই ঘটনা আমি পূর্বে শুনিয়েছি, আবার সংক্ষেপে তুলে ধরছি। ভরা গ্রীষ্মের এক দুপুরে দুই উট পিছনে রয়ে যায়, হযরত ওমর হেঁকে সেইগুলোকে চারণ ক্ষেত্রে নিয়ে যান যে কোথাও হারিয়ে না যায়। হযরত ওসমান যখন দেখেন দৈবক্রমে এটি হযরত ওসমানের চোখে পড়ে, তিনি বলেন আমরা এই কাজ করতে পারি, আপনি ছায়ায় চলে আসুন। হযরত ওমর বলেন, তোমরা আরাম করো ছায়ায়, এটি আমার দায়িত্ব, আমি পালন করব। হযরত মুসলিহ মওদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা এভাবে বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা নিজের প্রতিশ্রুতি অনুসারে মুসলমানদের সম্পদ দিয়েছেন, ধন দিয়েছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, কিন্তু মুসলমানরা কখনো ইসলাম সম্পর্কে উদাসীন হয়নি। তিনি বলছেন, তোমরা ধর্ম সম্পর্কে, ইসলামী শিক্ষা সম্পর্কে, নিজেদের দায়িত্ব পালন সম্পর্কে উদাসীন হবে না। তিনি বলছেন, হযরত ওসমান বলেন যে, তিনি বলেন একবার আমি বাহিরে গম্বুজ সদৃশ ছায়াযুক্ত স্থানে বসেছিলাম, এত রোদ ছিল যে দরজা খোলার সাহস ছিল না। ততক্ষণে আমার কৃতদাস আমাকে বলে যে ভয়াবহ রোদে এক ব্যক্তি বাহিরে ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ পর সেই ব্যক্তি আমার সেই গম্বুজ সদৃশ জায়গার কাছে পার দিয়ে যাচ্ছিল। আমি দেখলাম তিনি হযরত উমর। তাকে দেখে আমি বাইরে আসলাম, বললাম যে এই প্রচন্ড দাবদাহে আপনি কোথায় ঘুরে বেড়াচ্ছেন? হযরত উমর বললেন, বাইতুল মালের একটা উট হারিয়ে গিয়েছিল, এর সন্ধানে আমি বাহিরে ঘুরছি। আল্লাহ তাআলা হযরত মুসলিম লেখেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রায়কে ইয়ানজুরুন, তারা সিংহাসনে বসে থাকবেন কিন্তু সবসময় তাদের কাজ হবে নিগরানি করা বা তত্ত্বাবধান করা। জাগতিক নিয়ামত এবং আরাম তাদের অলস করবে না। তারা সেই সমস্ত বিছানায় শুয়ে থাকবে না, বরং তারা সোচ্চার এবং সচেতন হবেন, মানুষের অধিকারের উপর দৃষ্টি রাখবেন, নিজেদের দায়িত্ব সুচারুরূপে তারা পালন করা অব্যাহত রাখবেন। জান্নাতের চিত্র তুলে ধরা হচ্ছে। সাম্য প্রতিষ্ঠা সম্পর্কে রওয়ায়েত রয়েছে, সাঈদ বিন মুসাইয়্যিবের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, হযরত উমরের কাছে এক ইহুদি এবং মুসলমান বিবদমান অবস্থায় আসে। হযরত উমর দেখলেন যে ইহুদি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত মনে হচ্ছে, তিনি সেই অনুসারে সিদ্ধান্ত রায় দেন। এরপর ইহুদি বলে, খোদার কসম তুমি সত্য সিদ্ধান্ত করেছ, সত্য ফয়সলা করেছ, সত্য রায় দিয়েছ। হযরত আনাস বর্ণনা করেন, মিশরের এক ব্যক্তি হযরত উমরের কাছে আসে আর বলে যে হে আমিরুল মোমেনিন, আমি অন্যায় থেকে আপনার আশ্রয় চাই। তিনি বলেন, তুমি উত্তম আশ্রয়স্থল বেছে নিয়েছ। সে ব্যক্তি বলে, আমি আমার বিন আল আসের পুত্রের সাথে দৌড়ের প্রতিযোগিতা করি, আমি জয়যুক্ত হই। তখন সে আমাকে বলে, আমি সম্মানিত ব্যক্তির পুত্র, এ কথা বলে আমাকে চাবুক আঘাত করা আরম্ভ করে এবং বলে যে তোমার আমার আগে যাওয়ার সাহস কীভাবে হলো? এটি শুনে হযরত ওমর আমর বিন আল আসকে তার পুত্র সহ আসার নির্দেশ দেন। তিনি আসেন এবং হযরত ওমর বলেন যে সেই মিশরীয় ব্যক্তি কোথায়? তুমি চাবুক নাও আর তাকে প্রহার করো। সে চাবুক নিয়ে হযরত আমর বিন আসের পুত্রকে প্রহার করতে থাকে। হযরত ওমর বলছিলেন, সম্মানিত ব্যক্তির পুত্রকে প্রহার করো। সেই মিশরীয়কে তিনি বলছিলেন, হযরত আনাস বলেন, সে ব্যক্তি তাকে প্রহার করে এবং এই সেই প্রহার দেখে আমরা আনন্দিত হচ্ছিলাম। সে অনবরত প্রহার করতে থাকে। এরপর আমাদের বাসানোর হায় সে যদি ছেড়ে দিত। এরপর ওমর সেই মিশরীয় ব্যক্তিকে বলে যে আমর বিন আসের মাথায় চাবুক আঘাত করো। তখন সেই ব্যক্তি বলে যে আমিরুল মোমিনীন, তার পুত্র আমাকে প্রহার করেছে, আমি এর প্রতিশোধ নিয়েছি। হযরত ওমর তখন হযরত আমর বিন আসকে বলেন যে তুমি মানুষকে কখন থেকে কৃতদাস বানানো আরম্ভ করেছ? অথচ তাদের মায়েরা তাদেরকে স্বাধীন জন্ম দিয়েছেন। হযরত আমর বিন আস বলেন যে হে আমিরুল মোমিনীন, আমি এই ঘটনা জানতাম না আর সে মিশরীয় ব্যক্তি আমার কাছে আসেও নি। একবার হযরত ওমরের কাছে কিছু সম্পদ আসে, তিনি মানুষের মাঝে তা বণ্টন করতে যাচ্ছিলেন। মানুষের ভিড় জমে যায়। হযরত সাদ বিন ওয়াকাস এগিয়ে যান এবং হযরত ওমরের কাছে পৌঁছান। হযরত ওমর তাকে চাপকাঘাত করেন এবং বলেন যে তুমি পৃথিবীতে বা ভূপৃষ্ঠে আল্লাহর বাদশাকে ভয় করেন, মানুষের সারি বিদীর্ণ করে চলে এসেছ। আমি ভাবলাম তোমাকে জানিয়ে দিই যে আল্লাহর বাদশাও তোমাকে বিন্দুমাত্র ভয় করেন না। হযরত ওমরের মন কত বড় ছিল, কতটা বড় মনা ছিলেন, এ সংক্রান্ত রওয়ায়েত। একবার খুতবা দিতে গিয়ে হযরত ওমর বলেন যে হে মানব মণ্ডলী, তোমাদের কেউ যদি আমার মাঝে বক্রতা দেখে সে যেন তা সোজা করে দেয়। এক ব্যক্তি দাঁড়ায় এবং বলে যে আমরা যদি আপনার মাঝে বক্রতা দেখি তাহলে অবশ্যই তরবারি দ্বারা তা সোজা করবো। হযরত ওমর বলেন যে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে তিনি এই উম্মতে এমন ব্যক্তিও সৃষ্টি করেছেন যে ওমরের বক্রতাকে তরবারের মাধ্যমে সোজা করবে। হযরত ওমর খুতবা দিতে গিয়ে বলেন যে আমাকে কল্যাণের নির্দেশ দিয়ে পাপ থেকে বিরত রেখে এবং আমাকে নসিহত করে তোমরা আমাকে সাহায্য করো। আরেকবার হযরত ওমর বলেন, আমার মতে সবচেয়ে বেশি পছন্দনীয় ব্যক্তি সে যে আমার দুর্বলতা সম্পর্কে আমাকে অবহিত করবে। হযরত ওমরের একটি উক্তি রয়েছে যে তিনি বলতেন, আমার আশঙ্কা হয় যে আমার ভুল হবে, কিন্তু আমার ভয়ের কারণে মানুষ আমাকে সোজা পথ বাতলে দেবে না, সোজা পথ সম্পর্কে অবহিত করবে না। একদিন তার কাছে এক ব্যক্তি আসে আর জনসমক্ষে বলে যে হে ওমর, আল্লাহকে ভয় করো। তার কথা শুনে অনেকেই রেগে যায় এবং তাকে চুপ করাতে চায়। হযরত ওমর তখন সেই ব্যক্তিকে বলেন, যদি তুমি আমার দুর্বলতা তুলে না ধরো তাহলে তোমার ভিতর কোনো কল্যাণ নেই, আর আমি যদি তা না শুনি আমার মাঝে কোনো ভালো দিক নেই, অর্থাৎ স্পষ্টভাবে কথা বলো কি বলছো, এমনিতে কিছু বলতে যেও না। একদিন খুতবা দেওয়ার জন্য হযরত ওমর দণ্ডায়মান হন, তিনি শুধু এটি বলেছিলেন যে হে লোক সকল শুনো এবং আনুগত্য করো। তখন এক ব্যক্তি কথার মাঝে বলে, হে ওমর, আমরা শুনবো না আর আনুগত্য করবো না। হযরত ওমর কোমলভাবে তাকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর বান্দা, কেন? সে বলে যে এজন্য যে বাইতুল মালের যে কাপড় সবার মাঝে বন্টন করা হয়েছে, এর দ্বারা শুধু কামিজ বানানো সম্ভব হয়েছে, পুরো কাপড় বানানো সম্ভব হয়নি। আপনি হয়তো ততটাই কাপড় পেয়েছেন, প্রশ্ন হলো আপনার পুরো জোড়া কিভাবে বানানো হলো? তোমার বলেন নিজের জায়গায় থাকো। এরপর তার পুত্র আবদুল্লাহকে ডাকেন। আবদুল্লাহ বলেন যে তিনি তার পিতাকে তার নিজের অংশ দিয়ে দিয়েছেন যেন তার পুরো পোশাক হয়ে যায়। এই কথা শুনে সবাই আশ্বস্ত হয়। সেই ব্যক্তি বলে, হে আমিরুল মোমেনিন, এখন শুনবো এবং আনুগত্য করব। এই ধরনের কিছু জাহেল এবং অজ্ঞ থাকতো বা ছিল, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবিয়ত প্রাপ্ত মহাইসলামের পক্ষ থেকে তরবিয়ত প্রাপ্ত সাহাবীদের মুখ থেকে কখনো এমন কথা শুনবেন না। এরা তারাই যারা পরে মুসলমান হয়েছে বা সম্পূর্ণভাবে নিরক্ষর অজ্ঞ। জ্যেষ্ঠ সাহাবীদের মাঝে কখনো এমন অভ্যাস দেখবে না, তারা পূর্ণ আনুগত্য করতেন।
ইসলাম
ধর্মীয় বিষয়ে ইসলাম পূর্ণ স্বাধীনতা দিয়ে থাকে। এ সম্পর্কে হযরত ওমরের কি রীতি ছিল দেখুন। আলেকজান্দ্রিয়া বিজয়ের পর সেখানকার শাসক হযরত আমর বিন আসকে বার্তা প্রেরণ করেন যে হে আরবরা, আমি তোমাদের চেয়ে বেশি ঘৃণ্য জাতি, অর্থাৎ ইরান এবং পারস্যের সম্রাটদের কর দিতাম বা জিজ্ঞেস দিতাম, যদি আপনারা চান আমি কর দেওয়ার জন্য প্রস্তুত, শর্ত হলো আমার এলাকার যুদ্ধবন্দীদের ফেরত দিতে হবে। হযরত আমর বিন আস খলিফার দরবারে পুরো চিত্র তুলে ধরেন। হযরত ওমরের উত্তর আসে যে তুমি আলেকজান্দ্রিয়ার শাসকের সামনে প্রস্তাব রাখো যে সে যেন কর প্রদান করে, কিন্তু যে সমস্ত যুদ্ধবন্দী আছে যারা মুসলমানদের নিয়ন্ত্রণে রয়েছে তাদেরকে স্বাধীনতা দেওয়া হবে, ইসলাম গ্রহণের বা ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকার, যদি ইসলাম গ্রহণ করে তাহলে তারা মুসলমানদের অন্তর্ভুক্ত হবে, তাদের দায়িত্ব এবং তাদের প্রাপ্য মুসলমানদের মতোই হবে, কিন্তু যে স্বজাতির ধর্মে প্রতিষ্ঠিত থাকবে তার জন্য সেই জিজিয়া করেই নির্ধারিত হবে থাকবে যা তার স্বজাতির জন্য নির্ধারিত রয়েছে। আমর বিন আস সব বন্দীদের সমবেত করেন, তাদেরকে খলিফার নির্দেশ পাঠ করে শোনানো হয়। তখন সব যুদ্ধবন্দী মুসলমান হয়ে যায়। যুদ্ধ ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে তিনি কতটা সচেতন ছিলেন এ সম্পর্কে আছে। একবার এক খ্রিস্টান বয়োবৃদ্ধা নারী কোনো প্রয়োজন হয় ওমরের কাছে আসেন, তিনি তাকে বলেন যে মুসলমান হয়ে যাও, নিরাপদ থাকবে, আল্লাহ হযরত মুহাম্মদ আসলামকে সত্য সহ পাঠিয়েছেন। সে উত্তর দেয়, আমি এক বৃদ্ধা নারী, মৃত্যু আমার সন্নিকটে। হযরত ওমর তার চাহিদা পূরণ করেন এবং কিন্তু আশঙ্কা হয় যে কোথায় হযরত ওমরের এই কাজ জোর করে তাকে মুসলমান বানানোর সমর্থক নয়, তো তাই তিনি আল্লাহ তাআলার দরবারে তওবা করেন আর বলেন যে হে আল্লাহ, আমি তাকে সঠিক পথ দেখিয়েছি, বাধ্য করিনি। খুব সাবধান ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরের এক ক্রীতদাস ছিল, তার নাম ছিল আশক। সে বর্ণনা করে যে আমি হযরত ওমরের দাস ছিলাম, তিনি আমাকে বলেন ইসলাম গ্রহণ করো, যেন মুসলমানদের কোনো কোনো বিষয়ে তোমার সাহায্য নিতে পারি, কেননা আমাদের জন্য মুসলমানদের বিষয়ে অমুসলিমদের কাছ থেকে সাহায্য নেওয়া বৈধ নয়। কিন্তু ক্রীতদাস বলে যে আমি ইসলাম গ্রহণে অস্বীকার করেছি, তখন তিনি বলেন যে লাইক রাহাফিদ্দিন, ধর্মীয় বিষয়ে কোনো জোর জবরদস্তি নেই। তার মৃত্যু যখন সন্নিকটে ছিল, তিনি আমাকে মুক্ত করে দেন এবং বলেন তোমার যেখানে ইচ্ছা যাও, যেতে পারো। বিভিন্ন প্রাণীর প্রতি দয়া মায়া ভালোবাসা সংক্রান্ত ঘটনা আহনা বিন কায়েস বর্ণনা করেন। আমরা হযরত উমর বিন খাত্তাবের কাছে, হযরত উমরের কাছে আসি এক বিজয়ের মহাসুসংবাদ নিয়ে। তিনি জিজ্ঞেস করেন আপনারা কোথায় অবস্থান করছেন? আমি বললাম অমুক স্থানের পথে নিয়ে আমার সাথে সেখানে যান। আমাদের বাহনের উট বাঁধার জায়গায় পৌঁছেন, প্রতিটি উট মনোযোগ সহকারে দেখার পর বলেন তোমরা কি তোমাদের বাহন সম্পর্কে আল্লাহর কাছে ভয় করো না? তোমরা কি জানো না যে তাদেরও কিছু অধিকার আছে তোমাদের উপর? তাদেরকে কেন ঘাস ইত্যাদি খাওয়ার জন্য খোলা ছেড়ে দাও নি? হযরত ওমর একটা উট দেখেছেন যার চেহারায় অসহায়ত্ব রোগের লক্ষণ স্পষ্ট ছিল। সালেহ বিন আব্দুল্লাহ বর্ণনা করেন হযরত ওমর বিন খাত্তাব তার হাত ওটের পিঠে একটি ক্ষত স্থানের কাছে রাখেন, নিজেকে সম্বোধন করে বলেন আমার আশঙ্কা হয় যে কোথাও তোমার সম্পর্কে আল্লাহর দরবারে আমি জিজ্ঞাসিত না হই। আসলামের পক্ষ থেকে আরেকটি রওয়ায়েত আছে, তিনি বলেন একবার হযরত ওমর বলেছেন আমার হৃদয়ে তাজা মাছ খাওয়ার বাসনা জাগ্রত হয়েছে। হযরত ওমরের দাস ইরফা বাহনে বসেন, অগ্রে পশ্চাতে চার মাইল পর্যন্ত ধরে একটা উন্নত মানের মাছ কিনে নিয়ে আসে, এরপর বাহনের দিকে কর্ণপাত করে সেটিকে গোসল করায়। ততক্ষণ হযরত ওমরও এসে পৌঁছেন এবং জিজ্ঞেস করেন, বাহনকে দেখে তিনি বলেন তুমি এই ঘাম কানের নিচে যে ঘাম আছে সেটি ধুতে ভুলে গেছো, তুমি ওমরের বাসনা পূর্ণ করার জন্য এক প্রাণীকে কষ্ট দিয়েছ, খোদার কসম ওমর তোমার এই মাছের স্বাদ নেবে না বা এই মাছ চেখেও দেখবে না। একবার হযরত ওমরের কাছে গরমকালে দুপুরের সময় ইরাক থেকে একটা প্রতিনিধি দল আসে, তাদের মাঝে আহনব বিন কায়েসও ছিলেন। হযরত ওমর মাথায় পাগড়ি বেঁধে যাকাতের এক উঁটকে আলকাতরা লাগাচ্ছিলেন, তিনি বলেন হে আহনব তোমার কাপড় খোলো আর আসো, এই কাজে আমিরুল মুমিনিনকে সাহায্য করো, এটি যাকাতের উট, তাতে এতিম বিধবা মিসকিনদের অধিকার রয়েছে। এক ইহুদির উদ্দেশ্যে হযরত ওমরের একটি উত্তর ছিল। রওয়ায়েত হলো তারেক বিন ওমর খাত্তাবের পক্ষ থেকে বর্ণনা করেন যে ইহুদিদের কোনো এক ব্যক্তি তাকে বলে যে আমিরুল মোমেনিন আপনাদের কিতাবে একটি আয়াত আছে যেটি আপনারা পাঠ করেন, যদি আমাদের উপর তা ইহুদিদের উপর তা অবতীর্ণ হতো তাহলে এই দিনকে আমরা ঈদের দিন হিসাবে উদযাপন করতাম। হযরত ওমর বলেন সেটি কোনটি? সে বলে সেটি হলো আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, অর্থাৎ আজকের দিনে তোমাদের ধর্মকে আমরা পরিপূর্ণতা দিয়েছি আর আমার সমস্ত নেয়ামত তোমাদেরকে দান করেছি, তোমাদের জন্য ইসলামকে ধর্ম হিসাবে পছন্দ করেছি। হযরত ওমর উত্তর দেন যে সেই দিনের কথা আমাদের জানা আছে আর সেই স্থানটিও জানি যেখানে এই নবী সাল্লাল্লাহু আলাইহি এর প্রতি আয়াত অবতীর্ণ হয়েছেন। তখন তিনি জুমার দিন আরাফাতে দণ্ডায়মান ছিলেন। হযরত মুসলিহ আহমদ এ সম্পর্কে বলেন হযরত ওমরকে এক ইহুদি বলে কোরআন শরীফে একটি আয়াত আছে, যদি আমাদের ধর্মগ্রন্থে সেটি অবতীর্ণ হতো তাহলে সেই দিনটিকে আমরা ঈদ হিসাবে উদযাপন করতাম। হযরত ওমর বলেন সেই আয়াতটি কোনটি? সে বলে আয়াতটি হলো আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হযরত ওমর বলেন সেই দিনটি আমাদের জন্য দুই ঈদের দিন, অর্থাৎ জুমার দিনও আর আরাফার দিনও, যেদিনে আয়াত অবতীর্ণ হয়েছে। কোনো কোনো বুজুর্গ বা পুণ্যবান বা জ্যেষ্ঠ উম্মতের জ্যেষ্ঠ ব্যক্তি ওমর সম্পর্কে বলেন, আশাস বর্ণনা করেন, ইমাম সাহেবকে আমি কথা বলতে শুনেছি, মানুষ যখন কোনো বিষয়ে মতভেদ করে দেখো সেই সম্পর্কে হযরত ওমর কি বলেছেন, তার রীতি কি ছিল, কারণ হযরত ওমর পরামর্শ ছাড়া কোনো কাজ করতেন না। ইমাম সাহেবি বর্ণনা করেন, আমি হযরত কামিসা বিন জাবেরকে বলতে শুনেছি, আমি হযরত উমর বিন খাত্তাবের সাথে ছিলাম, তার চেয়ে বেশি আল্লাহর কিতাব তেলাওয়াতকারী এবং আল্লাহর ধর্মের উৎপত্তির অধিকারী এবং তার চেয়ে বেশি পঠন পাঠনকারী, তার চেয়ে উত্তম পঠন পাঠনকারী আর কাউকে দেখিনি। হযরত হাসান বসরি বর্ণনা করেন, তোমাদের বৈঠক বা মজলিসকে যদি সুরভিত করতে চাও তোমরের কথা অনেক বেশি বলো। মুজাহিদ বর্ণনা করেন, আমরা নিজেদের মাঝে বলতাম, এতে সন্দেহ নেই যে হযরত উমরের যুগে শয়তানরা শিকলাবদ্ধ ছিল, তিনি যখন শহীদ হয়ে যান তখন শয়তানরা লাগামহীনভাবে চলাফেরা করে ভূপৃষ্ঠে। হযরত উমর সম্পর্কে রয়েছে যে তিনি কবি সুলভ রুচিও রাখতেন, নিজে কবিতা লিখতেন বা বলতেন না কিন্তু শোনা পছন্দ করতেন। হযরত আবদুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেন, আমি হযরত উমরের সাথে এক সফরে বেরিয়েছিলাম, এক রাতে যখন আমরা সফর করছিলাম আমি তার কাছে আসি, তিনি তার পালানের সম্মুখে চাবুক মেরে এই পংক্তি পড়েন, তোমরা মিথ্যা বলো, খোদার কসম, আল্লাহর ঘরের খানা কাবার কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হতে পারেন না যতক্ষণ আমরা তার সুরক্ষার জন্য বর্ষা ও তার তরবারির দক্ষতা না প্রদর্শন করব, আমরা তাদেরকে ছাড়ব না যতক্ষণ তাদের সাথে যুদ্ধ করে মারা না যাই আর আমাদের সন্তান সন্ততি এবং পরিবার পরিজনকে ভুলে না যাই। ওমা হামালাত মিন নাকাতিন ফাকার আহলিহা আবার আফাজ ইম্মাতাম মিন মুহাম্মদ, কোন তার পেটে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর চেয়ে বেশি পুণ্যবান এবং প্রতিশ্রুতি রক্ষাকারী মানুষ বহন করেনি। ঐতিহাসিক ডক্টর আলী মুহাম্মদ সালাবি তার বই সৈয়দনা ওমর বিন খাত্তাবের ব্যক্তিত্ব এবং তার অবদান এই বইতে কবিতা এবং আব্বের প্রতি হযরত ওমরের আকর্ষণ সম্পর্কে লেখেন। খলিফাদের মাঝে কবিতার মাধ্যমে দৃষ্টান্ত উপস্থাপনকারী সবচেয়ে বেশি ওমর ছিলেন। কেউ কেউ লিখেছে যে তার সামনে যখনই কোনো বিষয় আসবে সেই বিষয়ে তিনি অবশ্যই পংক্তি বা কবিতা শোনাতেন। বলা হয় একবার তিনি নতুন পোশাক পরিধান করে বাইরে আসেন, মানুষ গভীর দৃষ্টিতে তার প্রতি তাকিয়েছিল, তখন তিনি উপমা তুলে ধরতে গিয়ে এই পংক্তি পড়েন, অর্থাৎ মৃত্যুর সময় হুরমজের কোনো কাজে আসেনি তার ধনভাণ্ডার, আজ জাতি চিরকাল থাকার চেষ্টা করেছে কিন্তু থাকতে পারেনি, সেসব বাচ্চা কোথায় গেল যাদের ঝর্ণা থেকে চতুর্দিক থেকে আগত কাফেলা পরিতৃপ্ত হতো। আলী মুহাম্মদ সালাবি লেখেন, হযরত ওমর সেসব কবিতা পছন্দ করতেন যেগুলোতে ইসলামী জীবনের উজ্জ্বল্য দেখা যেত, ইসলামী বিশেষত্বের প্রতিফলন ঘটত, এর অর্থ যদি ইসলামী শিক্ষা এবং ইসলামী মূল্যবোধের পরিপন্থী না হতে তাহলে পছন্দ করতেন। তিনি মুসলমানদেরকে উত্তম কবিতা লেখার ব্যাপারে উৎসাহিত করতেন, বলতেন যে কবিতা শিখো তাতে সেসব গুণাবলী থেকে থাকে যার মানুষ সন্ধানে থাকে আর এতে প্রজ্ঞাবানদের প্রজ্ঞাও থাকে আর উন্নত চরিত্রের দিকে তা নির্দেশনা দেয়। কবিতা সম্পর্কে তার চিন্তাধারা এতটুকুই ছিল না, বরং এটিকে হৃদয়ের চাবি এবং মানব দেহে কল্যাণের প্রেরণা সঞ্চারের কারণ মনে করতেন। তিনি কবিতার শ্রেষ্ঠত্ব কল্যাণকে এইভাবে বর্ণনা করতেন যে মানুষের সর্বোত্তম কৌশল কবিতার কয়েকটি ছত্রের সৃষ্টি যা সে প্রয়োজনের সময় উপস্থাপন করে, তা দয়ালু এবং উদার ব্যক্তির হৃদয়কে কোমল করে তোলে এবং নিজ ব্যক্তির হৃদয়কে নিজের দিকে আকৃষ্ট করে। অজ্ঞতার যুগের কবিদের কবিতাকেও তিনি গভীর আগ্রহের সাথে মুখস্থ করতেন। পুরনো অজ্ঞতার যুগের কবিদের কথা বলা হচ্ছে, কেননা এর মাধ্যমে ঐশী কিতাব বোঝা এবং বোঝানোর এর সাথে গভীর সম্পর্ক আছে। তিনি বলেন, তোমাদের কাব্যকে মুখস্থ করো আর অজ্ঞ থাকবে না। শ্রোতারা জিজ্ঞেস করে যে আমাদের কাব্য কোনটি, আমাদের কাব্য বলতে কি বোঝায়। হযরত ওমর বলেন যে তোমাদের কাব্য হলো অজ্ঞতার যুগের কবিতা, তাদের তোমাদের কিতাব অর্থাৎ কোরআনের তাফসির রয়েছে, তোমাদের ঐশী গ্রন্থের অর্থ তাতে রয়েছে। তার এই উক্তি তার শিষ্য এবং কোরআনের ভাষ্যকার আব্দুল্লাহ বিন আব্বাসের উক্তির সাথেও মিল রাখে। তাতে তিনি বলেছেন যে তুমি যখন কোরআন পড়ো আর যদি তা না বুঝো, তাহলে এর অর্থ আরবের কাব্যের মাঝে সন্ধান করো, কেননা কবিত্ব বা কবিতা লেখার মাধ্যমে আরবদের কাব্য সামনে এসেছে। উপমহাদেশের প্রসিদ্ধ জীবনীকার আল্লামা শেবলি নোমানি তার বই আল ফারুকে হযরত ওমর ফারুকের কবিতা বা কাব্যের প্রতি আগ্রহ আসক্তি সম্পর্কে লেখেন যে যদিও হযরত ওমরের খ্যাতি কবিতার ক্ষেত্রে খুব একটা দেখা যায় না, এতে সন্দেহ নেই যে তিনি কবিতা খুব কমই লিখতেন বা বলতেন, কিন্তু এর রুচি তার এমন উন্নত ছিল যে তার জীবনের ইতিহাসে বা ইতিহাস থেকে এই ঘটনা আমরা কোনোভাবে বাদ দিতে পারি না। আরবের এক প্রসিদ্ধ পরিচিত কবির কাব্য, তার কাব্যের বিরাট অংশ তার মুখস্থ ছিল। সব কবির কাব্যের সম্পর্কে তার বিশেষ অভিমত ছিল। সাহিত্যিকেরা এই কথা মানে যে তার যুগে হযরত ওমরের চেয়ে বড় কোনো কবিতা পাঠক ছিল না। জাহেজ তার বই আল বায়ান ওয়া তাবঈন লিখেছেন, হযরত ওমর বিন খাত্তাব স্বীয় যুগে কবিতার গভীরতা সবচেয়ে বেশি বুঝতেন। হযরত ওমরের সাহিত্য রুচি দেখুন, ভালো পঙ্ক্তি শুনলে বারবার তিনি পড়তেন। যদিও খেলাফতের দায়িত্বের কারণে তিনি এসব কাজে জড়িত হতে পারতেন না বা জোরানো সুযোগ পেতেন না, তা সত্ত্বেও ব্যক্তিগত যেহেতু রুচি ছিল, শত শত হাজার হাজার পঙ্ক্তি তার মুখস্থ ছিল। সাহিত্য বিশারদরা বলেন যে তার এত কবিতা এত বেশি মুখস্থ ছিল যে যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত করতেন অবশ্যই কোনো পঙ্ক্তি পড়তেন বা কবিতা পাঠ করতেন। তিনি শুধু সেসব পঙ্ক্তি বা কবিতা পছন্দ করতেন যেগুলোতে আত্মসম্মান বোধ, স্বাধীনতা এবং আত্মসম্মান সংক্রান্ত বিষয়াদি থাকতো। পৃথিবীতে সেনা কর্মকর্তা এবং বিভিন্ন জেলার কর্মকর্তাদের নির্দেশ মানুষকে কবিতা মুখস্থ করার নির্দেশ দেওয়া হোক, যেমন আবু মুসা আশারিকে নির্দেশ লিখে পাঠিয়েছেন যে মানুষকে কাব্য বা কবিতা পড়ার নির্দেশ দাও, কেননা তা মহান নৈতিক মান এবং ইনসাফের দিকে পরিচালিত করে থাকে। সব জেলায় যে নির্দেশ দিয়েছিলেন তার বাক্য হলো, নিজেদের সন্তানদের সাঁতার কাটা এবং ঘোড়া চালানো শেখাও, প্রবাদ এবং ভালো পঙ্ক্তি মুখস্থ করাও, অর্থাৎ জ্ঞানের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি করা। এখানে এই কথাও স্মরণ রাখার যোগ্য যে হযরত ওমর কবিতা ও কাব্যের সাথে সম্পৃক্ত অনেক পাপাচারের অবসান ঘটিয়েছেন। সেই সময় যে রীতি ছিল তা হলো, কবিরা শালীন মহিলাদের নাম প্রকাশ্যে কবিতায় উল্লেখ করত, তাদের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করত। হযরত ওমর এই প্রথাকে দূরীভূত করেন, এর কঠিন শাস্তি নির্ধারণ করেন, একইভাবে ব্যঙ্গাত্মক কবিতা লেখাকে অপরাধ আখ্যায়িত করেছেন আর প্রসিদ্ধ ব্যঙ্গ কবি হুতায়াকে কারাগারে পাঠিয়েছেন এই অপরাধে।
আল্লামা শিবলি নোমানি মজিদ লিখতে হ্যাঁ,
আল্লামা শিবলি নোমানি আরও লেখেন, সেই যুগের সবচেয়ে বড় কবি ছিল মুতাম্মিম বিন নুবাইরা, যার ভাইকে হযরত আবু বকর সিদ্দিকের যুগে হযরত খালিদ বিন ওয়ালিদ ভুলবশত হত্যা করেছিলেন। এই ঘটনা তাকে এতটা দুঃখ ভারাক্রান্ত করেছে যে সবসময় কাঁদত এবং শোকগাথা লিখতে হলে ওমরের কাছে আসলে তিনি তাকে শোকগাথা শোনানোর নির্দেশ দেন। হলে ওমর তাকে বলেন, আমি যদি আমার শোকগাথা লিখতে পারতাম তাহলে আমি আমার ভাই জায়েদের উদ্দেশ্যে তা শোনাতাম বা লিখতাম। সে বলে, হে আমির মোমিনীন, যদি আমার ভাই আপনার ভাইয়ের মতো মারা যেত অর্থাৎ শহীদ হিসাবে মৃত্যুবরণ করতো, তাহলে আমি আদৌ শোকগাথা গাইতাম না, হয়তো তোমার সবসময় বলতেন, মোতাম্মেমের মতো অন্য কেউ আমাকে সমবেদনা জানায়নি। হযরত ওমরের শ্রেষ্ঠত্ব এবং তার চরিত্র আর গুণাবলী সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলছেন যে কোনো কোনো ঘটনা যার সম্পর্কে মনে করা হয় যে তা একবারই পূর্ণ হওয়ার, সেগুলো যদি ক্রমান্বয়ে প্রকাশিত হয় বা অন্য কারো মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে, যেমনটি কিনা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর ভবিষ্যৎবাণী ছিল যে রোমান এবং পারস্য সম্রাটের ধনভাণ্ডারের চাবিকাঠি তার হাতে রাখা হয়েছে। এটি জানা কথা যে এই ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়ার পূর্বে মহানবী ইন্তেকাল করেছেন আর তিনি সাল্লাল্লাহু রোমান এবং পারস্য সম্রাটের ধন ভাণ্ডারও দেখেননি আর চাবিও দেখেননি। কিন্তু এমনটি হওয়া যেহেতু অবধারিত ছিল, সেই চাবি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে আসে, তাই হযরত ওমরের অস্তিত্ব প্রতিচ্ছায়া হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহর সত্তা ছিল। এই কারণে ওহির জগতে হযরত ওমরের হাতকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত আখ্যায়িত করা হয়েছে। এরপর হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন, এ বিশ্বাস রাখা আবশ্যক যে হযরত সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত যুনুরাইন অর্থাৎ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দের সকলেই সত্যিকার অর্থে ধর্মের ক্ষেত্রে আমিন বা বিশ্বস্ত ছিলেন। আবু বকর যিনি ইসলামের দ্বিতীয় আদম ছিলেন, একইভাবে হযরত ওমর আর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুমা যদি সত্যিকার অর্থে আমিন বা বিশ্বস্ত না হতেন, তাহলে আজকে কোরআনের কোনো একটি আয়াতকেও যে আল্লাহর পক্ষ থেকে তা নিশ্চিত করে বলা কঠিন ছিল। এরপর মসীহ ইসলাম বলেন যে আমাকে আমার পূর্বপক্ষ থেকে খেলাফত সম্পর্কে নিশ্চয়ই শিক্ষা দেওয়া হয়েছে আর গবেষকদের ন্যায় আমি এই বিষয়ের গভীর অবগাহন করেছি আর আমার আমার সামনে এটি প্রকাশ করেছেন যে সিদ্দিক ফারুক এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুম পূর্ণবান এবং মোমেন ছিলেন আর সেসব লোকের অন্তর্ভুক্ত ছিলেন যাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন আর যারা রহমান খোদার বিশেষ দানে ধন্য হয়েছেন। অধিকাংশ তত্ত্বজ্ঞানী তাদের আধ্যাত্মিক সৌন্দর্যের অনুকূলে সাক্ষ্য দিয়েছেন, তারা মহাসম্মানিত খোদার সন্তুষ্টির খাতিরে স্বদেশ ত্যাগ করেছেন, প্রত্যেক রণক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে তারা প্রবেশ করেছেন, গ্রীষ্মের দাবদাহ এবং শীতের রাতের শীতের তারা ভ্রক্ষেপ করেননি, বরং সদ্য যৌবন উপনীত যুবকের ন্যায় ধর্মের পথে অগ্রগামী হয়েছেন, স্বজন বিজনের প্রতি তারা আকৃষ্ট হননি, মহাসম্মানিত খোদার খাতিরে সবাইকে তারা পরিত্যাগ করেছেন, তাদের কর্মে ছিল সৌরভ ও সুগন্ধি আর এসব কিছু তাঁদের পদমর্যাদার বাগান এবং পুণ্যের গুলিস্থানের দিকে ইঙ্গিত করে। তাঁদের প্রভাত সম্মেলন এর সুরভিত ঝাপটায় তাদের গোপন জীবনের চিত্র তুলে ধরে, তাদের জ্যোতি অত্যন্ত উজ্জ্বলভাবে আমাদের সামনে প্রকাশিত হয়, অর্থাৎ তাদের পদমর্যাদার উজ্জ্বল্য